সপ্তম অধ্যায়।
মহাসভার সামনে স্তিফান। তখন মহাপুরোহিত স্তিফানকে জিজ্ঞাসা করলেন, এইসব কথা কি সত্যি? উত্তরে স্তিফান বললেন, ভাইয়েরা ও পিতারা, আমার কথা শুনুন। আমাদের পূর্বপুরুষ অব্রাহাম হারন দেশে বাস করবার আগে যখন মেসোপটেমিয়া দেশে ছিলেন, তখন গৌরবময় ঈশ্বর তাকে দেখা দিয়ে বলেছিলেন, তুমি তোমার দেশ ও আত্মীয় স্বজন ছেড়ে আমি যে দেশ তোমাকে দেখাব সেই দেশে যাও। এই জন্য তিনি কলদীয়দের দেশ ছেড়ে হারন দেশে গিয়ে বাস করলেন, যে দেশে এখন আপনারা বাস করছেন। ঈশ্বর অব্রাহামকে তার পিতার মৃত্যুর পরে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন। নিজের অধিকারের জন্য ঈশ্বর অব্রাহামকে কিছুই দিলেন না, একটা পা রাখবার মতো জমি পর্যন্তও না। কিন্তু ঈশ্বর তার কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তাকে ও তারপরে তার বংশধরদের অধিকার হিসাবে তিনি সেই জমি দেবেন। অবশ্য সেই সময় অব্রাহামের কোনো ছেলে মেয়ে ছিল না। ঈশ্বর তাকে বললেন, তোমার বংশধরেরা বিদেশে বাস করবে, লোকে তাদের দাস করে রাখবে এবং 400 বছর ধরে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে। ঈশ্বর আরো বললেন, যে জাতি তাদের দাস করবে সেই জাতিকে আমি শাস্তি দেব। পরে তারা সেই দেশ থেকে বের হয়ে এসে এই জায়গায় আমার উপাসনা করবে। তারপর ঈশ্বর তার ব্যবস্থার চিহ্ন হিসাবে সুন্নত করানোর নিয়ম দিলেন। এরপর অব্রাহামের ছেলে ইসহাকের জন্ম হল এবং জন্মের 8 দিনের দিন তিনি তার সুন্নত করালেন। পরে ইসহাক যাকোবের সুন্নত করালেন এবং যাকোব সেই 12 জন গোষ্ঠী পিতাদের সুন্নত করালেন। সেই গোষ্ঠী পিতারা হিংসা করে যোসেফকে দাস হিসাবে মিশর দেশে বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু ঈশ্বর যোসেফের সঙ্গে থেকে সমস্ত কষ্ট থেকে তাকে রক্ষা করলেন। এছাড়া ঈশ্বর যোসেফকে জ্ঞান দান করলেন এবং মিশরের রাজা ফারাওনের সুনজরে আনলেন। সেই জন্য ফারাওন তাকে মিশরের শাসনকর্তা ও নিজের বাড়ির কর্তা করলেন। তারপরে সারা মিশর ও কানান দেশে দুর্ভিক্ষ দেখা দিল। তাতে যখন খুব কষ্ট উপস্থিত হল, তখন আমাদের পূর্বপুরুষেরা খাবার পেলেন না, কিন্তু মিশরে খাবার আছে শুনে যাকোব আমাদের পূর্বপুরুষদের প্রথমে একবার সেখানে পাঠিয়ে দিলেন। দ্বিতীয়বারে যোসেফ ভাইদের জানালেন তিনি কে। সেই সময় ফারাওন যোসেফের পরিবারের বিষয় জানতে পারলেন। এরপরে যোসেফ তার বাবা যাকোব ও পরিবারের অন্য সবাইকে ডেকে পাঠালেন। তারা সংখ্যায় মোট 75 জন ছিলেন। যাকোব মিশরে গেলেন আর সেখানে তিনি ও আমাদের পূর্বপুরুষেরা মারা গেলেন। তাদের দেহ শিখিমে এনে কবর দেওয়া হল। এই কবরস্থান অব্রাহাম শিখিম শহরের হামুরের ছেলেদের কাছ থেকে টাকা দিয়ে কিনেছিলেন। অব্রাহামের কাছে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন তা পূর্ণ হবার সময় যখন কাছে আসলো, তখন দেখা গেল মিশরে আমাদের লোক সংখ্যা খুব বেড়ে গেছে। এরপরে মিশরে আর একজন রাজা হলেন, তিনি যোসেফের বিষয়ে কিছুই জানতেন না। সেই রাজা আমাদের লোকদের ঠকাতেন এবং আমাদের পূর্বপুরুষদের উপর খুব অত্যাচার করতেন। এমনকি তাদের যেসব শিশু জন্মগ্রহণ করত তারা যাতে মারা যায় সেজন্য সেই শিশুদের বাইরে ফেলে রাখতে তাদের বাধ্য করতেন। সেই সময় মসির জন্ম হল। তিনি দেখতে খুব সুন্দর ছিলেন। 3 মাস পর্যন্ত তিনি তার বাবার বাড়িতেই লালিত পালিত হলেন। পরে যখন তাকে বাইরে ফেলে রাখা হল, তখন ফারাওনের মেয়ে তাকে নিয়ে গিয়ে নিজের ছেলের মতোই মানুষ করে তুললেন। মসি মিশরীয়দের সমস্ত শিক্ষায় শিক্ষিত হলেন আর তিনি কথায় ও কাজে শক্তিশালী ছিলেন। মসির বয়স যখন 40 বছর, তখন তিনি তার ইসরায়েলীয় ভাইদের সঙ্গে দেখা করতে চাইলেন। একজন মিশরীয়কে একজন ইসরায়েলের প্রতি খারাপ ব্যবহার করতে দেখে তিনি সেই ইসরায়েলীয়কে সাহায্য করতে গেলেন এবং সেই মিশরীয়কে মেরে ফেলে তার শোধ নিলেন। মসি মনে করেছিলেন তার নিজের লোকেরা বুঝতে পারবে ঈশ্বর তার দ্বারাই তাদের উদ্ধার করবেন, কিন্তু তারা তা বুঝতে পারল না। পরের দিন মসি দুজন ইসরায়েলীয়কে মারামারি করতে দেখলেন। তখন তিনি তাদের মিলন করাবার জন্য বললেন, ওহে তোমরা তো ভাই ভাই, তবে একে অন্যের সঙ্গে কেন এমন খারাপ ব্যবহার করছ? কিন্তু যে লোকটি খারাপ ব্যবহার করছিল সে মসিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, আমাদের উপরে কে তোমাকে শাসনকর্তা ও বিচারকর্তা করেছে? গতকাল যেভাবে সেই মিশরীয়কে মেরে ফেলেছ, আমাকেও কি সেভাবে মেরে ফেলতে চাও? এই কথা শুনে মসি পালিয়ে গিয়ে মিদিয়ন দেশে বাস করতে লাগলেন, আর সেখানেই তার দুটি ছেলের জন্ম হল। তারপর 40 বছর পার হয়ে গেল। সিনয় পাহাড়ের কাছে যে মরু এলাকা আছে সেখানে একটা জ্বলন্ত ঝোপের আগুনের মধ্যে একজন স্বর্গদূত মসিকে দেখা দিলেন। এই দেখে মসি আশ্চর্য হয়ে গেলেন। ভালো করে দেখবার জন্য কাছে গেলে পর তিনি প্রভুর এই কথা শুনতে পেলেন, আমি তোমার পূর্বপুরুষদের ঈশ্বর আব্রাহাম, ইসহাক ও যাকবের ঈশ্বর। তখন মসি ভয়ে কাঁপতে লাগলেন, তাকিয়ে দেখবার সাহস পর্যন্ত তার হল না। তখন প্রভু তাকে বললেন, তোমার পায়ের জুতা খুলে ফেলো, কারণ যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো তা পবিত্র। মিশর দেশে আমার লোকদের উপরে যে অত্যাচার হচ্ছে তা আমি দেখেছি। আমি তাদের কাতরস্বর শুনেছি এবং তাদের উদ্ধার করবার জন্য নেমে এসেছি। এখন আমি তোমাকে মিশর দেশে ফিরে পাঠাব। ইনি সেই একই মসি যাকে ইসরায়েলীয়রা এই বলে ফিরিয়ে দিয়েছিল, কে তোমাকে শাসনকর্তা ও বিচারকর্তা করেছে? যে স্বর্গদূত সেই ঝোপের মধ্যে মসিকে দেখা দিয়েছিলেন, সেই স্বর্গদূতের দ্বারা ঈশ্বর নিজে এই মসিকেই ইসরায়েলীয়দের শাসনকর্তা ও উদ্ধারকর্তা হিসাবে মিশরে পাঠিয়েছিলেন। এই মসি মিশর দেশ থেকে ইসরায়েলীয়দের বের করে এনেছিলেন এবং মিশর দেশে লোহিত সাগরে ও 40 বছর ধরে মরু এলাকায় অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করেছিলেন। ইনি সেই মসি যিনি ইসরায়েলীয়দের বলেছিলেন, তোমাদের নিজেদের লোকদের মধ্য থেকে ঈশ্বর আমারই মতো একজন নবী ঠিক করবেন। এই মসি মরু এলাকায় ইসরায়েলীয়দের সেই দলের মধ্যে অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের সঙ্গে ছিলেন। যে স্বর্গদূত সিনয় পাহাড়ে কথা বলেছিলেন, এই মসি সেই স্বর্গদূতের সঙ্গে সেখানে ছিলেন। আমাদের দেবার জন্য জীবন্ত বাণী এই মসি সেখানে পেয়েছিলেন, কিন্তু আমাদের পূর্বপুরুষেরা মসিকে মানতে চাইলেন না। তার বদলে তারা মসিকে অগ্রাহ্য করে মিশর দেশের দিকে মন ফিরিয়ে হারনকে বললেন, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবার জন্য কয়েকটা প্রতিমা তৈরি করুন, কারণ যে মসি মিশর দেশ থেকে আমাদের বের করে এনেছে তার কি হয়েছে আমরা জানি না। এই সময় তারা বাছুরের মতো করে একটা প্রতিমা তৈরি করেছিলেন। তারা সেই প্রতিমার কাছে পশু উৎসর্গ করেছিলেন এবং নিজেদের হাতে যা তৈরি করেছিলেন তার সম্মান দেখাবার জন্য একটা আনন্দ উৎসব করেছিলেন। কিন্তু ঈশ্বর মুখ ফিরালেন এবং আকাশের চাঁদ সূর্যের পূজাতেই তাদের ফেলে রাখলেন। এই একই কথা নবীদের বইয়ে লেখা আছে, হে ইসরায়েল জাতি, মরু এলাকায় সেই 40 বছর তোমরা কি আমার জন্য কোনো পশু বা অন্য জিনিস উৎসর্গ করেছিলে? না, বরং পূজা করবার জন্য যে প্রতিমা তোমরা তৈরি করেছিলে সেই মোলক দেবের মূর্তি আর তোমাদের রিফন দেবতার তারা তোমরা বয়ে নিয়ে চলেছিলে। এই জন্যই আমি তোমাদের বাবিল দেশের অন্যদিকে তাড়িয়ে দেব। ঈশ্বর যে তাদের সঙ্গে সঙ্গে আছেন, সেই সাক্ষ্যের জন্য মরু এলাকায় আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সাক্ষ্য তাম্বু ছিল। ঈশ্বর মসিকে যেভাবে আদেশ করেছিলেন এবং মসি যে নমুনা দেখেছিলেন, সেইভাবেই এই তাম্বু তৈরি করা হয়েছিল। আমাদের পূর্বপুরুষেরা সেই তাম্বু পেয়ে তাদের নেতা যিহোশুয়ের অধীনে তা নিজেদের সঙ্গে আমাদের এই দেশে এনেছিলেন। ঈশ্বর সেই সময় তাদের সামনে থেকে অন্য জাতিদের তাড়িয়ে দিয়েছিলেন এবং তারা এই দেশ অধিকার করেছিলেন। দাউদের সময় পর্যন্ত সেই তাম্বু এই দেশেই ছিল। দাউদ ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিলেন এবং যাকোবের ঈশ্বরের থাকবার ঘর তৈরি করবার জন্য অনুমতি চেয়েছিলেন, কিন্তু সলোমনই তার জন্য ঘর তৈরি করেছিলেন। কিন্তু মহান ঈশ্বর মানুষের তৈরি ঘর বাড়িতে থাকেন না। নবী বলেছেন, প্রভু বলেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী হল আমার পা রাখবার জায়গা। আমার জন্য কি রকম ঘর তুমি তৈরি করবে? আমার বিশ্রামের জায়গা কোথায় হবে? এই সব জিনিস কি আমি নিজের হাতে তৈরি করিনি? একগুয়ে জাতি, অজিহুদীদের মতোই আপনাদের কান ও অন্তর, আর আপনারাও ঠিক আপনাদের পূর্বপুরুষদের মতো। আপনারা সব সময় পবিত্র আত্মাকে বাধা দিয়ে থাকেন। এমন কোন নবী আছেন কি যাকে আপনাদের পূর্বপুরুষেরা অত্যাচার করেননি? এমনকি যারা সেই নির্দোষ লোক অর্থাৎ যীশুখ্রিস্টের আসবার কথা আগেই বলেছেন, তাদেরও তারা মেরে ফেলেছেন। আর এখন আপনারা যীশুকেই শত্রুদের হাতে ধরিয়ে দিয়ে তাকে খুন করিয়েছেন। স্বর্গদূতদের মধ্য দিয়ে আপনাদের কাছেই তো আইনকানুন দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা তা পালন করেননি।
স্তিফানের মৃত্যু, এই সব কথা শুনে সেই নেতারা রেগে আগুন হয়ে গেলেন এবং স্তিফানের বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষতে লাগলেন। কিন্তু স্তিফান পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরের মহিমা দেখতে পেলেন। তিনি যীশুকে ঈশ্বরের ডান দিকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দেখুন, আমি দেখছি স্বর্গ খোলা আছে এবং ঈশ্বরের ডান দিকে মনুষ্যপুত্র দাঁড়িয়ে রয়েছেন। এতে তারা কানে আঙ্গুল দিলেন এবং খুব জোরে চিৎকার করে একসঙ্গে স্তিফানের উপর ঝাঁপিয়ে পড়লেন। পরে তারা তাকে টেনে শহরের বাইরে নিয়ে গিয়ে পাথর মারতে লাগলেন। আর সাক্ষীরা তাদের উপরের কাপড় খুলে শৌল নামে একজন যুবকের পায়ের কাছে রাখলেন। যখন লোকেরা স্তিফানকে পাথর মারছিল, তখন তিনি প্রার্থনা করে বললেন, প্রভু যীশু, আমার আত্মাকে গ্রহণ করো। পরে তিনি হাঁটু পেতে চেঁচিয়ে বললেন, প্রভু, এদের এই পাপ ধরো না। এই কথা বলে তিনি মারা গেলেন। শৌল সেখানে স্তিফানের খুনের পক্ষে সায় দিচ্ছিলেন।